বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
হুরিমাত আলাইকুমুল মাইতাত ওয়াদ-দামু ওয়াল আহমুল খিনজীরি ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাউকুযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت مَصَاتٍ غَيْرَ مُتَجَانِفٍ لِإِثْمٍ فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব। তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া, আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দীনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দীনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দীন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 8 অক্টোবর, 23 আশ্বিন এবং ফেরসে 16 মেহের রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে সরাসরি বিশ্ব সংবাদ। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকে দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। ইউরোপে ইরানের বিভিন্ন কূটনৈতিক মিশনে সহিংসতাকামীদের হামলা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এবং বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার আগামী নির্বাচনে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন, এ সম্পর্কে ঢাকার প্রতিবেদন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তো সবকিছুর আগে শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইউরোপীয় পার্লামেন্টে ইরান বিরোধী প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়েছে তেহরান, হস্তক্ষেপমূলক ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান। ট্রাক বিস্ফোরণে রাশিয়ার ক্রিমিয়া ব্রিজ ক্ষতিগ্রস্ত, আগাম পরমাণু হামলার আহ্বান থেকে পিছু উঠলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ইসলাম প্রচারের কারণে দেশের আলেম ওলামাদের কারাগারে আটকে রাখা হয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মন্তব্য। এবং ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন আরএসএস ব্রিটিশদের সাহায্য করেছিল। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইউরোপীয় পার্লামেন্টের ইরান বিষয়ক একটি প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি ওই প্রস্তাবকে হস্তক্ষেপমূলক ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন ইউরোপের পক্ষ থেকে ইরানি জনগণের উপর বিধিনিষেধ আরোপের যে কোনো প্রচেষ্টার উপযুক্ত জবাব দেবে তেহরান। কানআনি শুক্রবার এক বিবৃতিতে বলেন প্রস্তাবটিতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন ও পক্ষপাতমূলক অনুমান করা হয়েছে, কাজেই ইরানের দৃষ্টিতে এটি বাতিল এবং এর কোনো মূল্য নেই। ইউরোপীয় পার্লামেন্টে বৃহস্পতিবার একটি প্রস্তাব আনা হয় যেখানে ইরানের সাম্প্রতিক নৈরাজ্য ও গোলযোগের কথা উল্লেখ করে ইরানের যেসব কর্মকর্তা কথিত বিক্ষোভ দমনে ভূমিকা রেখেছেন তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়। ইরানে মহিলা পুলিশের হেফাজতে কুর্দি নারী মাহসা আমিনি অসুস্থ হয়ে মারা যাওয়ার পর থেকে গত কিছুদিন ধরে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে একটি স্বার্থান্বেষী মহল। এতে উস্কানি দিচ্ছে বিদেশি অর্থায়নে পরিচালিত কয়েকটি গণমাধ্যম। কোপেনহেগেনের ইরান দূতাবাসে এক সশস্ত্র ব্যক্তির হামলার সময় নিরাপত্তা ব্যবস্থা শিথিল থাকার কারণে তেহরানে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক মহাপরিচালক শুক্রবার ড্যানিশ রাষ্ট্রদূতকে তার দপ্তরে ডেকে পাঠান। এ সময় কোপেনহেগেনে ইরান দূতাবাস ও ইরানি কূটনীতিকদের নিরাপত্তা ব্যবস্থা না থাকায় তেহরানের তীব্র অসন্তোষের কথা ড্যানিশ রাষ্ট্রদূত জানানো হয়। তাকে বলা হয়, ভিয়েনা কনভেনশন অনুযায়ী এ ব্যাপারে ডেনমার্ক সরকারের দায়িত্ব অত্যন্ত পরিষ্কার। তেহরান আশা করছে ড্যানিশ সরকার বিদেশি কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা রক্ষার ব্যাপারে নিজের প্রতিশ্রুতি পালন করবে। এ সময় ড্যানিশ রাষ্ট্রদূত কোপেনহেগেনের ঘটনায় দুঃখ প্রকাশ করেন ও ক্ষমা চান। তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পর ইরান দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিনি ইরানের প্রতিবাদের কথা যত দ্রুত সম্ভব কোপেনহেগেনে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন। গতকাল কোপেনহেগেনে সশস্ত্র এক হামলাকারী অবৈধভাবে ইরান দূতাবাসে অনুপ্রবেশ করে রাষ্ট্রদূতের উপর হামলা চালায়। ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার মূল ভূখণ্ডের সাথে সংযোগকারী সেতুতে ট্রাক বিস্ফোরণের ফলে সেতুর অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার ন্যাশনাল অ্যান্টি টেররিজম কমিটি আজ এই তথ্য জানিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৬টার দিকে এই বিস্ফোরণ ঘটে। ট্রাক বোমা বিস্ফোরণের পর পাশের রেল সেতু দিয়ে যাওয়া একটি মালবাহী ট্রেনের ৭টি বগিতে আগুন ধরে যায়। এসব বগিতে তেল বহন করা হচ্ছিল। ক্রিমিয়ার ব্রিজের উপর হামলার বিষয়ে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, তবে ভিডিওটির যথার্থতা যাচাই করা যায়নি। ভিডিওটিতে দেখা যায়, ট্রেনের কয়েকটি জ্বালানি ট্যাঙ্কে আগুন জ্বলছে এবং রাস্তার অংশ বিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিবহন মন্ত্রী নিকোলাই লুকাশেনকো জানিয়েছেন, সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আপাতত সেখানে ফেরি সার্ভিস চালুর চিন্তা করা হচ্ছে। ১৯ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি কের্স প্রণালীর উপর দিয়ে ক্রিমিয়াকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে। এই সেতুতে রয়েছে একটি রেললাইন এবং সাধারণ যানবাহন চলাচলের আলাদা রাস্তা। সেতুটি ২০২০ সালে পূর্ণাঙ্গভাবে চালু করা হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে আগাম হামলা চালাতে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর প্রতি যে আহ্বান জানিয়েছেন তার তীব্র জবাব দিয়েছে মস্কো। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, কিয়েভ সরকার পরমাণু অস্ত্র ব্যবহারের মতো বিপজ্জনক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। তিনি আরও বলেছেন, জেলেনস্কি রাশিয়ায় হামলা চালানোর যে আহ্বান জানিয়েছেন তা থেকে সুস্পষ্টভাবে প্রমাণ হয়ে গেছে যে ইউক্রেনের সামরিক অভিযান জরুরি হয়ে পড়েছিল। জেলেনস্কি গতকাল অস্ট্রেলিয়ার একটি থিঙ্ক ট্যাঙ্ককে ভিডিও কলে যুক্ত হয়ে দেয়া বক্তৃতায় ন্যাটো জোটের প্রতি ওই আহ্বান জানান। তিনি বলেন, রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহারের যে হুমকি দিচ্ছে তা প্রতিহত করার জন্য ন্যাটোর উচিত রুশ পরমাণু স্থাপনাগুলোতে আগাম হামলা চালানো। জেলেনস্কি দাবি করেন, ন্যাটো যদি আগে এই কাজ না করে তাহলে তাকে রাশিয়ার পক্ষ থেকে পরমাণু হামলার শিকার হতে হবে। রুশ পররাষ্ট্রমন্ত্রী তার প্রতিক্রিয়ায় কিয়েভ সরকারের প্রতি ওয়াশিংটনের বেপরোয়া সমর্থনের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যখন পরমাণু অস্ত্র ব্যবহারের কথা উঠবে তখন রাশিয়া চুপ করে বসে থাকবে না এবং এ ব্যাপারে কিয়েভের বেপরোয়া আচরণ মুখ বুজে সহ্য করবে না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগেভাগে পরমাণু হামলার ব্যাপারে যে হুমকি দিয়েছিলেন তা থেকে তিনি পিছু হটেছেন। তিনি দাবি করছেন, তার বক্তব্য ভুলভাবে অনুবাদ করা হয়েছে। জেলেনস্কি দাবি করেছেন, তিনি রাশিয়ার উপর ন্যাটো বাহিনীর আগেভাগে পরমাণু হামলার হুমকি দেননি, বরং তিনি বলতে চেয়েছেন রাশিয়ার উপর অগ্রিম নিষেধাজ্ঞার কথা। ব্রিটিশ মালিকানাধীন প্রচার মাধ্যম বিবিসি এই ব্যাখ্যা ভুল ধরেছে। বিবিসিকে জেলেনস্কি বলেন, আমি হামলার কথা বলিনি, বরং প্রতিরোধমূলক লাথির কথা বলেছি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়ে ২৫ মিটার ব্যান্ডে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুঃখের বিষয়, শুধুমাত্র ইসলাম প্রচারের কারণে আমাদের আলেম ওলামাদের কারাগারে আটকে রাখা হয়েছে। ঢাকা থেকে আরো বলছেন আমাদের বিশেষ প্রতিনিধি,
জাতীয়তাবাদী ওলামা দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুঃখের বিষয়, শুধুমাত্র ইসলাম প্রচারের কারণে আমাদের আলেম ওলামাদেরকে কারাগারে আটকে রাখা হয়েছে। বিশিষ্ট আলেম সর্বজন শ্রদ্ধেয় মানুষদের কারাগারে নিয়ে নির্যাতন করা হয়েছে, এসব আমরা ভুলে যাইনি, ভুলে যেতে পারি না। ওলেমা দলের প্রতিষ্ঠার লক্ষ্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওলেমা দল প্রতিষ্ঠা করেছিলেন, কারণ এদেশের বেশিরভাগ মানুষই ইসলাম ধর্মে বিশ্বাসী। তাদের সম্মান দেওয়ার জন্য সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত করেছিলেন। বাংলাদেশের মানুষ ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নয়, তারা ধর্মীয় আচরণ মেনে চলে। বিএনপি ধর্মীয় মূল্যবোধ ও ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে এমনটি উল্লেখ করে মহাসচিব বলেন, আমরা সরকারে থাকা অবস্থায় মসজিদ ভিত্তিক পাঠাগার নির্মাণ করেছিলাম এবং ইমামদের ভাতা দেওয়ার ব্যবস্থা করেছিলাম। হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরে মন্দিরে পাঠাগার নির্মাণ করা হয়েছিল। কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ আমরাই নিয়েছিলাম। এ সময় বিএনপি মহাসচিব বলেন, হেফাজতে ইসলামকে সরকার কথা দিয়েছিল তাদের নেতাদের আলেম ওলেমাদের মামলা তুলে নেবে এবং মুক্ত করে দেবে। সরকার কথা রাখেনি, উল্টো আলেম ওলেমাদের কিভাবে নাজেহাল করা যায়, তাদের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা করা যায়, নাটক সাজিয়ে মিথ্যা মামলা দেওয়া যায়, এসব ফন্দি ফিকির করছে। বিরোধীদের দমন করতে 35 লাখের বেশি মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এমনটি দাবি করে মির্জা ফখরুল বলেন, যদি সরকার হুকুম না দেয় পুলিশ কিছু করতে পারে না, এজন্য দায়ী শেখ হাসিনা, সম্পূর্ণ দায় সরকারের, যারা বেআইনি হুকুম দিয়ে এই কাজগুলো করাচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে বাংলাদেশের যে সমস্যা এটা শুধুমাত্র মুসলমান, হিন্দু, খ্রিস্টান বা বৌদ্ধ ধর্মের মানুষের নয়, এই সমস্যা গোটা জাতির। আমরা একটা কঠিন সময় অতিক্রম করছি, দেশে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, দেশে চলছে শুধুমাত্র লুটপাট আর দুর্নীতি। আমাদের সামনে এখন একটাই পথ, তা হচ্ছে এই সরকারকে সরিয়ে দেওয়া। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ না হই তাহলে কিন্তু এই সরকারকে পরাজিত করা যাবে না। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি, উগ্র হিন্দুত্ববাদী বিজেপি, উগ্র হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এবং বিজেপির সমালোচনা করে বলেছেন, আমি মনে করি আরএসএস ব্রিটিশদের সাহায্য করেছিল। বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি, উগ্র হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এবং বিজেপির সমালোচনা করে বলেছেন, আমি মনে করি আরএসএস ব্রিটিশদের সাহায্য করেছিল এবং সাভারকর ব্রিটিশদের কাছ থেকে উপবৃত্তি পেয়েছিলেন, এটা ঐতিহাসিক ঘটনা। রাহুল গান্ধী আজ শনিবার বিজেপি শাসিত কর্ণাটকে এক সংবাদ সম্মেলনে এভাবে উগ্র হিন্দুত্ববাদী আরএসএস এবং হিন্দুত্ব রাজনৈতিক মতাদর্শের প্রবক্তা সাভারকরকে নিশানা করেন। রাহুল গান্ধী বিজেপিকে নিশানা করে বলেন, স্বাধীনতা সংগ্রামে বিজেপি কোথাও ছিল না, বিজেপি এমন ঘটনা আড়াল করতে পারে না, কংগ্রেস এবং তার নেতারা স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন, আমরা ফ্যাসিবাদী দল নই, আমরা এমন একটি দল যারা সংলাপে বিশ্বাসী এবং আমরা ভিন্ন দৃষ্টিভঙ্গিকে স্বাগত জানাই। দেশে বিদ্বেষ ও সহিংসতা ছড়ানো দেশবিরোধী কাজ, যারা ঘৃণা ও সহিংসতা ছড়াই আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব। আমাদের সংবিধান বলে যে ভারত রাজ্যগুলোর একটি সংঘ, এর অর্থ হল আমাদের সমস্ত ভাষা, রাজ্য এবং ঐতিহ্যের সমান গুরুত্বপূর্ণ স্থান রয়েছে, এটাই আমাদের দেশের প্রকৃতি বলেও মন্তব্য করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এমপি। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভিকে ক্ষমতাচ্যুত করার জন্য দেশটির জোট সরকার সর্বাত্মক প্রচেষ্টা শুরু করেছে। প্রেসিডেন্টকে সাংবিধানিকভাবে ক্ষমতাচ্যুত করার জন্য তারা এরই মধ্যে প্রক্রিয়া খানিকটা এগিয়ে নিয়েছে। প্রেসিডেন্ট আলভিকে ইম্পিচ করার প্রস্তাব সর্বপ্রথম পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি উত্থাপন করেন এবং পরে বহু সংখ্যক সংসদ সদস্য এই প্রস্তাবের প্রতি সমর্থন দিয়েছেন। বৃহস্পতিবার পাকিস্তান জাতীয় সংসদের যৌথ অধিবেশনে প্রেসিডেন্ট আলভি ভাষণ দেওয়ার কয়েক ঘণ্টা পর সংসদ সদস্যরা এই উদ্যোগ নেন। তারা বলছেন, প্রেসিডেন্ট আলভি সংবিধান লঙ্ঘন করেছেন। পাকিস্তানের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টকে ইম্পিচ করতে হলে 2/3 সংসদ সদস্যের সমর্থন প্রয়োজন, কিন্তু বর্তমানে ক্ষমতাসীন জোট সরকারের প্রয়োজনীয় সংখ্যক ভোট নেই। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদিবাদী বাহিনীর হামলায় অন্তত 4 ফিলিস্তিনি শহীদ এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। পশ্চিম তীরের উত্তর অংশে গত 24 ঘণ্টায় এই হতাহতের ঘটনা ঘটে। ইহুদিবাদী সেনারা আজ খুব ভোরে জেনিন শরণার্থী শিবিরে হামলা চালায়। এ সময় স্থানীয় ফিলিস্তিনিদের সঙ্গে ইহুদিবাদী সেনাদের ব্যাপক সংঘর্ষ হয়। ইসরায়েলি কয়েকটি হেলিকপ্টার খুব নিচ থেকে শরণার্থী শিবির এবং আশপাশের এলাকা লক্ষ্য করে ব্যাপক গুলি চালায়। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। সম্প্রতি ইউরোপে ইরানের কয়েকটি কূটনৈতিক মিশনে হামলার প্রতিবাদে ইরান সরকার তেহরানে ইউরোপের কয়েকটি দেশের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠিয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এটি পড়ে শোনাচ্ছি আমি রেজওয়ান হোসেন। সাম্প্রতিক দিনগুলোতে ইউরোপে ইরানি কূটনৈতিক মিশনগুলোতে হামলার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে ইরান সরকার তেহরানে ইউরোপের কয়েকটি দেশের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠিয়েছে। গতকাল শুক্রবার কোপেনহেগেনে সশস্ত্র এক হামলাকারী অবৈধভাবে ইরান দূতাবাসে অনুপ্রবেশ করে রাষ্ট্রদূতের উপর হামলা চালায়। হামলাকারী দূতাবাস অঙ্গনে ঢুকে অস্ত্র দেখিয়ে ত্রাস সৃষ্টি করে এবং পার্কিংয়ে থাকা গাড়িগুলোর ক্ষতি করে। এছাড়া সম্প্রতি লন্ডন, প্যারিস, ব্রাসেলস, স্টকহোম ও ডেনমার্কে অবস্থিত ইরানের কূটনৈতিক মিশনগুলোতেও হামলার ঘটনা ঘটেছে। গত 25 সেপ্টেম্বর ইরানের সরকার বিরোধী বিক্ষোভের অজুহাতে ফ্রান্স ও ব্রিটেনে ইরানি দূতাবাসে একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি হামলা চালায়। লন্ডনে ইরানের বিপ্লব বিরোধীরা ব্যাপক ত্রাস সৃষ্টি ও ভাঙচুরের চেষ্টা চালালে তারা স্থানীয় পুলিশ প্রশাসন ও নামাজরত মুসল্লিদের পক্ষ থেকে প্রতিরোধের সম্মুখীন হয়। ইরানের বিভিন্ন শহরে সরকার বিরোধী বিক্ষোভ ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলার একই সময়ে ইউরোপের বিভিন্ন দেশে ইরানি কূটনৈতিক মিশনগুলোতেও হামলার ঘটনা ঘটেছে। পর্যবেক্ষকরা বলছেন, ইরানের উপর পাশ্চাত্যের রাজনৈতিক চাপ সৃষ্টির পাশাপাশি সরকার বিরোধীদের উস্কানি দেওয়ার কারণে আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হয়েছে। পাশ্চাত্যের উস্কানি ও পরোক্ষ সমর্থনের কারণেই ইউরোপে ইরানি মিশনগুলোতেও হামলার ঘটনা ঘটছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি গতরাতে ইউরোপে ইরানি কূটনৈতিক মিশনে হামলার কথা উল্লেখ করে বলেছেন, এসব সহিংস ঘটনার পেছনে পাশ্চাত্যের রাজনৈতিক সমর্থন ও সম্পর্কের যোগসূত্র রয়েছে। ইউরোপে ইরানি কূটনৈতিক মিশনগুলোতে এমন সময় হামলার ঘটনা ঘটল যখন ইউরোপীয় সরকারগুলো এসব স্থাপনার নিরাপত্তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। 1961 সালে ভিয়েনা কনভেনশন অনুযায়ী বিদেশি যে কোনো কূটনৈতিক মিশনের নিরাপত্তা দিতে সরকারগুলো বাধ্য। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের হামলা প্রতিহত করার ক্ষেত্রে ডেনমার্ক পুলিশের আচরণ থেকে বোঝা যায় আন্তর্জাতিক প্রতিশ্রুতি রক্ষায় তারা কোনো পদক্ষেপ নেয়নি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, কূটনৈতিক মিশনগুলোতে হামলা ইউরোপে ইরান বিরোধী বেআইনি কর্মকাণ্ডের নতুন কৌশল।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল আগামী নির্বাচনে নিরপেক্ষভাবে কাজ করতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ আবারও বলেছেন, বর্তমান সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। এ সম্পর্কে প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল জেলা প্রশাসক ও পুলিশ সুপারদেরকে আগামী নির্বাচনে নিরপেক্ষ থেকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে প্রজাতন্ত্রের কর্মের কাঙ্ক্ষিত মান ও আদর্শকে সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন। আজ শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সাথে বৈঠকে স্বাগত বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, আপনারা এমন কিছু করবেন না যাতে জনগণ ভাবতে পারে যে আপনারা কোনো একটি দলের পক্ষে কাজ করছেন। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন,
নির্বাচন কমিশন কিন্তু এবার শক্ত অবস্থানে থাকবে। আপনাদেরকে আচরণবিধি মেনে এবং আপনাদের উপর যে অর্পিত দায়িত্ব সরকারি কর্মচারী হিসেবে, দলীয় কর্মী হিসেবে নয়, সেই দায়িত্ব পালন করতে হবে, আমরা সেটা পর্যবেক্ষণ করব।
এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রাজধানীতে এক সমাবেশে আবারও বলেছেন, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না, তাই সরকারকে পদত্যাগ করে সংসদ ভেঙে দিয়ে একটি নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিতে হবে।
নির্বাচন এখানে তখনই হবে না যতক্ষণ পর্যন্ত না এখানে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হচ্ছে। তাই আমরা খুব স্পষ্ট করে বলেছি, প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং ক্ষমতা হস্তান্তর করতে হবে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে। সংসদ বিলুপ্ত করতে হবে, বাতিল করে দিতে হবে, এবং নতুন যে তত্ত্বাবধায়ক সরকার আসবে সেই সরকার একটা নতুন নির্বাচন কমিশন গঠন করবে। নতুন নির্বাচন কমিশন গঠন করার মধ্যে দিয়ে একটা পার্লামেন্ট নতুন করে গঠন করা হবে।
অপরদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান এবং নির্বাচনী ব্যবস্থা ব্যক্তিবিশেষের খেয়াল খুশি মতো চলে না, বিভিন্ন গণতান্ত্রিক দেশের পন্থা অনুসরণ করেই নির্বাচনী ব্যবস্থা নির্ধারণ করা হয়েছে। শনিবার এক বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের ষড়তান্ত্রিক জিয়াউর রহমান এবং এরশাদ নিজেদের স্বার্থে দখলকৃত ক্ষমতাকে সাংবিধানিক বৈধতা দেওয়ার জন্য সংবিধান সংশোধন করেছিল। সংবিধানের সেই সমস্ত সংশোধনী দেশের উচ্চ আদালত অবৈধ ঘোষণা করেছে, এখন সেই জায়গায় ফেরত যাবার আর কোনো সুযোগ নেই। বিবৃতিতে ওবায়দুল কাদের অভিযোগ করেন, বিএনপি নেতারা নির্বাচনী ব্যবস্থা এবং সংবিধান নিয়ে তাদের অসাংবিধানিক, অগণতান্ত্রিক ও বেআইনি বক্তব্য প্রদান করছে। তাদের উদ্দেশ্য একটি অগণতান্ত্রিক এবং অনির্বাচিত সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা, আর সেজন্যই তারা নির্বাচন নিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপতৎপরতা চালাচ্ছেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে সবশেষে একটি খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। ইউরোপীয় পার্লামেন্টে ইরান বিরোধী প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়েছে তেহরান, হস্তক্ষেপমূলক ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান। ট্রাক বিস্ফোরণে রাশিয়ার ক্রিমিয়া ব্রিজ ক্ষতিগ্রস্ত, আগাম পরমাণু হামলার আহ্বান থেকে পিছু হটলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ইসলাম প্রচারের কারণে দেশের আলেম ওলামাদের কারাগারে আটকে রাখা হয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মন্তব্য। ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, আরএসএস ব্রিটিশদের সাহায্য করেছিল। এবারে আরও একটি খবর, সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করতে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের একটি প্রতিনিধি দল চলতি মাসেই দামেস্ক সফরে যাচ্ছে। এক দশকেরও বেশি সময় ধরে দ্বিপক্ষীয় সম্পর্কে অচলাবস্থা বিরাজ করার পর এই উদ্যোগ নেওয়া হচ্ছে। শ্রোতা বন্ধুরা, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে আসায় রেডিও তেহরান থেকে আমি রেজওয়ান হোসেন আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।